Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় জঙ্গিবাদ ও সামাজিক মাধ্যম, সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা চৌধুরী। সুপ্রিয় শ্রোতা, শুনলেন আজকের বিষয় জঙ্গিবাদ এবং সামাজিক মাধ্যম। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমরা তিনজনকে আমাদের সঙ্গে পেয়েছি। রয়েছেন ঢাকা থেকে বিডি নিউজ 24 সম্পাদক, জনপ্রিয় এবং পরিচিত সাংবাদিক তৌফিক ইমরোজ খালেদি। তৌফিক ইমরোজ খালেদি, আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যালো ওয়াশিংটনে। আমাদের সঙ্গে আছেন নিউ ইয়র্কের খুব পরিচিত এবং জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা বিশিষ্ট সাংবাদিক কৌশিক আহমেদ। কৌশিক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও স্বাগত, ধন্যবাদ।
এবং কলকাতা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তপতী বসু, জার্নাল ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার অধ্যাপক। তপতী বসু, আপনাকে আমাদের অনুষ্ঠানে আজকে স্বাগত জানাচ্ছি।
অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
আমি খুব ছোট্ট করে তিনটা পয়েন্ট একটু উল্লেখ করতে চাই মূল আলোচনা শুরু করবার আগে। সেটি হচ্ছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, সিপিজে নামে একটি সংগঠন রয়েছে। সেটি সম্প্রতি একটি রিপোর্টে বলেছে যে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে জঙ্গি গোষ্ঠীর তৎপরতা 70% বৃদ্ধি পেয়েছে অনলাইনের কারণে, এবং জাতিসংঘ দেশসমূহ থেকে ইসলামিক স্টেট সহ নানা জঙ্গি সংগঠনে যোগ দিতে উৎসাহ যোগাচ্ছে জঙ্গি দলসমূহের ওই সামাজিক মাধ্যমের তৎপরতায়। এটি এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হল 2014 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার একটি প্রতিবেদন যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ব্রুকিং সেন্টার ফর মিডল ইস্ট পলিসি। এই গবেষণায় বলা হয়েছে যে প্রতিদিন 46 থেকে 90 হাজার বার্তা অনলাইনে সামাজিক মাধ্যমে পোস্ট করে থাকে এই জঙ্গি দলসমূহ। এটি দুই নম্বর। এবং তিন নম্বর বাংলাদেশ বিষয়ক, যে সম্প্রতি আপনারা সবাই জানেন বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ভাইবার, হোয়াটসঅ্যাপ সহ বেশ কিছু বন্ধ করা হয়েছে নাশকতার ভয়ে। তো এই তিনটি বিষয় আমি ছোট করে উল্লেখ করলাম। আমি প্রথমেই সবার আগে আলোচনা শুরু করব জনাব তৌফিক ইমরোজ খালেদি আপনাকে দিয়ে, যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা কাকে বলবো, এবং এই যে তিনটি পয়েন্ট আমি বললাম এইটির উৎসাহিত করবার জন্য সেই মাধ্যম কতটা দায়ী?
শুরুতে যেটা বলতে হয় যে রাজনীতিতে কিংবা সমাজে সোশ্যাল মিডিয়ার শক্তি প্রথম সম্ভবত প্রকাশিত হয় 2007 কিংবা 2008 সালে। আমি আসলে সামাজিক যোগাযোগের মাধ্যমটি ব্যাখ্যা করা বা সংজ্ঞায়িত করবার চেষ্টা করি এইভাবে। 2007-08 সালে মালয়েশিয়া নির্বাচনের সময় সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমকে পাশ থাকলে ব্লগাররা নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন এবং তাদের মধ্যে 8 জন নির্বাচিত হয়েছে। সেটি খুব বেশি প্রচার পায়নি। অনেকে সবসময় আমরা যখন কথা বলি এই এই প্রসঙ্গটি আসে না। সব বেশি যে প্রসঙ্গটি আসে সেটি তথাকথিত আরব বসন্তে, আরব স্প্রিং যেটাকে বলা হয়েছিল, কায়রোর তাহরির করে যে আন্দোলন হয়েছে, ইলিশিয়া যে আন্দোলন হয়েছে, সেটি
2011 সালে।
হ্যাঁ, সেই সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে শক্তিটা সারা বিশ্বে বিশেষ করে আমাদের এই অংশে খুব ভালোভাবে প্রচারিত এবং প্রকাশিত হয়। আমাদের বাংলাদেশেও আপনারা দেখেছেন যে শাহবাগের যে আন্দোলন, যে বাংলা বসন্ত হিসেবে পরিচিতি পেয়েছে অনেক সম্পাদক, কাজে রাজনীতিতে কাকে বলতেন, ব্লগাররা যে কাজগুলো করতেন, ব্লগ করতেন, সেটিকে সোশ্যাল মিডিয়া বলবেন। এখন ফেসবুক অত্যন্ত জনপ্রিয় হয়েছে, ফেসবুককে আপনি বলতে পারেন। বাংলাদেশের মতো দেশে, যে দেশে 3.5 কোটি মানুষ মধ্যবিত্তের সংজ্ঞার মধ্যে পড়ে, মাত্র 8 লাখ লোক উচ্চ শিক্ষিত, সেই দেশে ইন্টারনেট সংযোগ কিন্তু 5 কোটিরও বেশি এবং 5 লক্ষাধিক রেজিস্টার্ড অ্যাক্টিভ ব্লগার রয়েছেন বাংলাদেশ। আপনি বুঝতেই পারেন যে দেশে 5 কোটি ইন্টারনেট সংযোগ আছে, 8 লক্ষ মাত্র উচ্চ শিক্ষিত লোক আছে, সেই দেশে ফেসবুকে সক্রিয় সংখ্যা হচ্ছে প্রায় 10 কোটি, মানে 10 মিলিয়ন। জঙ্গিবাদের পক্ষে নেবার জন্য তাদেরকে বলে টানবার জন্য, ফেরাবার জন্য সোশ্যাল মিডিয়া একটা ভালো ভালো প্ল্যাটফর্ম। আসলে কি হয়েছে, তরুণদেরকে তারা উদ্বৃত্ত করতে চান বা নিতে চান, তরুণরা রাজনীতি, তরুণদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে। চরমপন্থা ছিল, বর্তমানে রাজনীতিতে তা আছে, উদারপন্থী ছিল যেমন আছে তেমনি আছে চরমপন্থী। এখন তরুণরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে বেশি ইন্টারঅ্যাক্ট করে, কাজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাদেরকে আকৃষ্ট করবার চেষ্টা চলবে, উদ্বুদ্ধ করার চেষ্টা চলবে, তাদেরকে রিক্রুট করার চেষ্টা করবে, এটিতে বিস্মিত হবার কিছু নেই। বাংলাদেশে
জনাব খালেদি আপনাকে আমি একটুখানি ইন্টারাপ্ট করতে চাই,
40% তরুণ যুবক সোশ্যাল মিডিয়ার প্রধান ব্যবহারকারী, এবং এরা বেশিরভাগই এই নতুন মাধ্যমে মিথস্ক্রিয়ায় অভ্যস্ত, ফেসবুক, ব্লগ বা ইন্টারনেট সংবাদ মাধ্যম, তাদের কোনো কিছুই এদের কাছে নতুন বস্তু নয়, এরা বেড়েই উঠেছে এগুলোর সামনে। This is their way of life. কাজেই সেইখানেই তারা অনুপ্রবেশ করবেন, সেইখান সেটার মাধ্যমেই তাদেরকে তাদের দলে টানবার চেষ্টা করবেন, এতে বিস্মিত হবার কিছু।
ধন্যবাদ, আসলে আপনার শব্দটা আমরা খুব ক্লিয়ার শুনতে পাচ্ছি না, আমি মনে হয় এই লাইনটা কেটে দিয়ে আরেকবার আপনাকে ট্রাই করব। তা সেই সময় আমরা তপতি বসু আপনার কাছ থেকে এই আলোচনাটি একটু শুনতে চাচ্ছি।
আচ্ছা, এই বিষয়ে যে আপনি বললেন, এই বিষয়ে এখন ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে সন্ত্রাসবাদ দেখাচ্ছে, নৃশংসভাবে গলা কেটে দিচ্ছে, যেটা তাতে সাধারণ লোকের মনে ভয়ের প্রভাব হচ্ছে, এইভাবে টেরোরিজম বৃদ্ধি পাচ্ছে। এবং এগুলো খুব স্বাভাবিক যে কোনো সোশ্যাল চ্যানেল খুললেই, মানে ফেসবুক খুললে পরই বা টুইটার খুললে পরই এগুলো দেখা যাচ্ছে। আর এখনকার দিনের ইয়ং জেনারেশন যারা, তারা একটু টেকনোসাবি, তারা সেই জন্য টেরোরিস্ট গ্রুপগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ইউটিলাইজ করে সন্ত্রাসবাদের আন্দোলন যোগ দেওয়ার জন্য প্রয়োজনে তারা বিভিন্ন ধর্মের সাহায্য নিচ্ছে, যদিও টেরোরিস্টদের কোনো ধর্ম নেই, কোনো কিছুই রিলিজিয়ন নেই বা কোনো কিছুই নেই। আর টেরোরিস্ট গ্রুপগুলো একদিকে যেমন এই সোশ্যাল মিডিয়াগুলোকে ইউজ করছে তাদের এই কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্যে এবং লোকের মনে ভয় সৃষ্টির জন্যে, তেমনি উল্টো দিকে আজকাল আমাদেরও উচিত এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী জুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা, তাহলে সব দেশগুলি একজোট হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে পারে। কারণ এই সন্ত্রাসবাদ তো কিছু ভালো কাজ করছে না, এগুলো আমাদের সাধারণ লোককে বা সাধারণ যুব সম্প্রদায়কে অনেক বেশি অন্য পথে নিয়ে যাচ্ছে বা এ করছে। সুতরাং তার আমাদেরও উচিত যে সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করে বা সেরকম নিউজ সোশ্যাল মিডিয়াতে বার করে যে এটা করলে পর কি ক্ষতি হতে পারে বা এটা না করা উচিত সেগুলো দেখা। আমার মনে হয় এগুলো যেগুলো আপনি বললেন যে এত দেশে এত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত লোকে এগুলো জানছে বা করছে, সেগুলো তারা একটু বন্ধ হতে পারে।
হ্যালো, ধন্যবাদ কৌশিক আহমেদ, আপনি কি কিছু যোগ করবেন এই প্রশ্নে?
হ্যাঁ, আমি এটা যোগ করতে চাই যে আসলে মানুষের প্রবণতাই হচ্ছে এই রকম যে পৃথিবীতে যা কিছু ভালো আবিষ্কার হয়েছে, সেই ভালো যারা আবিষ্কার করেছেন তারা কিন্তু এটা মানে মঙ্গলবাচক চিন্তা করেই করেছেন, যে মানব সমাজের কিংবা বিশ্ব সমাজের। কিন্তু এক ধরনের মানুষ তো সবসময় পৃথিবীতে ছিল, এখনো আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে, যে তারা এই যে পজিটিভ একটা ইন্টেনশন নিয়ে তৈরি করা অ্যাপস কিংবা টেকনোলজি, এটাকে তারা নেগেটিভ পথে চালিত করে কিংবা ব্যবহার করে। যেমন আমি একটি ছোট্ট উদাহরণ দিই, আপনার অস্ত্র আবিষ্কার হয়েছিল কিন্তু প্রথমে নিজেকে রক্ষা করার জন্য, আমি বলছি সেই আদিম যুগের কথা, তারপরে সেই অস্ত্র ব্যবহার হয়েছে শিকার করার জন্য। কিন্তু আজকে যদি আমরা তাকাই এত কোটি বছর পরে, আমরা দেখি যে আসলে যত মারণাস্ত্র সবকিছুই তৈরি হচ্ছে আসলে মানুষকে মারার জন্য। এখন কিন্তু মানে পশুকে মারাটাও এক ধরনের নিষিদ্ধই বলা চলে অনেক সভ্য দেশে। তো এখন ফেসবুক যখন 2004 সালে এই জুকারবার্গ এবং তার বন্ধুদের নিয়ে তৈরি করেছিলেন, তারা নিশ্চয়ই তাদের বন্ধুদের মধ্যে একটা সামাজিক সম্পর্ক যাতে তারা সবসময়ের জন্য ধরে রাখতে পারে, অর্থাৎ তারা যোগাযোগ রাখতে পারে, সেই জন্যই তো করেছিলেন। এটা খুব দ্রুতই বিশ্বব্যাপী ছড়িয়ে গেল, এবং বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়ার প্রথম দিকে আমরা দেখেছি যে এটার ব্যবহারটা কিন্তু পজিটিভভাবেই হচ্ছে। অর্থাৎ যে এই যে একটু আগে যে তৌফিক ইমরোজ খালিদি বলছিলেন যে অ্যারাব বসন্তের কথা, যে তাহরির স্কয়ারের, যেটা সব সমস্ত পৃথিবীর মানুষই বলেছে যে তরুণ সমাজকে এই আন্দোলনে নিয়ে আসার জন্য রাতারাতি যে মাধ্যমটি কাজ করেছে সেটা হচ্ছে এই সামাজিক মাধ্যম, তার অন্যতম হচ্ছে ফেসবুক, ইন্টারনেট, টুইটার, যেটাই হোক না কেন, লিঙ্কডইন। কিন্তু আমরা দেখলাম যে তার পরপরই এই মাধ্যমটিকে কিভাবে নেগেটিভ পথে ব্যবহার করা যায়, তার জন্য যে সন্ত্রাসবাদ তো ছিলই, সেই সন্ত্রাসবাদীরা এটার অপব্যবহারের দিকে নিয়ে গেল আর কি। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই সামাজিক মাধ্যমটাকে তারা অপব্যবহার করছে, অপব্যবহার করার ফলে এখন ধারণা হচ্ছে যে এই সামাজিক মাধ্যমটা বুঝি কেবলমাত্র নেগেটিভ কাজেই ব্যবহৃত হচ্ছে। কিন্তু স্ট্যাটিস্টিক্স অনুসারে দেখা যায় যে যত ভালো কাজে ব্যবহৃত হচ্ছে তার চেয়ে অনেক অনেক কম কিন্তু নেগেটিভ মানে ভাবে ব্যবহৃত হচ্ছে। তো আমি মনে করি যে নেগেটিভ যখন একটি গলা কাটা দৃশ্য দেখানো হচ্ছে, এটা কিন্তু এমন ভাবে মানুষের মধ্যে রেখাপাত করে যে মনে হয় যেন যে এটাই যেন ফেসবুকের একমাত্র উদ্দেশ্য। কিংবা ধরুন যে যখন কোনো হুমকি দেয়া হচ্ছে এই ফেসবুকের মাধ্যমে কিংবা ইন্টারনেটের মাধ্যমে কিংবা ফোনের মাধ্যমে, তখন আমাদের মনে হয় যেন যে এটাই বুঝি তার ব্যবহার। কিন্তু এর পাশাপাশি মানে বেশিরভাগই হচ্ছে যেটার পজিটিভ ইউজ। সেজন্য আমি মনে করি যে ফেসবুকের কিংবা সামাজিক যে মাধ্যম সেটার কোনো অপরাধ না, অপরাধটা হচ্ছে এর ব্যবহার। তার চেয়েও বড় জিনিস হচ্ছে যে যে কারণে ব্যবহৃত হচ্ছে সেই কারণগুলোকে চিহ্নিত করে আসলে এগুলোকে শেষ করতে হবে। যে সন্ত্রাসবাদের কথা বলা হচ্ছে, যে সন্ত্রাসবাদকে টিকিয়ে রাখবো কিন্তু আমি যদি আজকে ফেসবুকের ব্যবহারটাকে বন্ধ করে দিই, তাহলে তো হবে না। তাহলে সন্ত্রাসবাদটাকে প্রথমে নির্মূল করার জন্যে যে পন্থা আছে, যে পথ আছে, সেই পথগুলো বের করে সেই কাজটি প্রথমে করতে হবে। নইলে আমরা যত ভালো টেকনোলজি কিংবা অ্যাপস আমরা আবিষ্কার করি না কেন, সবকিছু আসলে নেগেটিভ পথে ব্যবহার করার জন্য যে কিছু সংখ্যক মানুষ আছেন পৃথিবীতে যারা নেতিবাচক দিকে পৃথিবীকে ধাবিত করতে চায়, মানব সমাজকে ধাবিত করতে চায়,
তারা চেষ্টা চালিয়ে যাবে,
তারা চেষ্টা কিংবা অপচেষ্টা চালিয়ে যাবে।
ধন্যবাদ কৌশিক আহমেদ। আমাদের এই অনুষ্ঠানে আসলে শ্রোতারা প্রশ্ন করেন এই যে বিষয় নিয়ে আলোচনা করি, তো আমাদের সঙ্গে শ্রোতারা লাইনে আছেন আজকেও। আমরা একজন শ্রোতার সঙ্গে কথা বলে তারপরে আলোচনায় ফিরে আসব। বাংলাদেশের খুলনা থেকে মুনির আহমেদ আছেন। মুনির আহমেদ, আপনি বলুন। হ্যালো,
আমি খুলনা থেকে মুনির আহমেদ বলছি।
জি জি বলুন।
সারা বিশ্বে জঙ্গিবাদ আজ ছড়িয়ে পড়ছে। যারা জঙ্গিবাদ ছড়াচ্ছে তারা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তারা ছড়াচ্ছে, কিন্তু সামাজিক মাধ্যমের অনেক বেশি ব্যবহার হয় অন্যান্য জনকল্যাণে। আমরা দেখেছি যে অনেক ব্যবসা, অনেক ছোট ছোট ব্যবসা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে অনেক সম্প্রসারিত হয়েছে। বিশেষ করে বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে অনেক ছোট ছোট ব্যবসা অনেক বিকাশ লাভ করেছে। কিন্তু এখন জঙ্গি বা সন্ত্রাসকে ঠেকাতে গিয়ে যদি আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে বন্ধ করে দিই, তাহলে তো সমস্যার সমাধান হবে না। তারা হয়তো অন্যান্য পথে তারা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। জঙ্গি বা সন্ত্রাস যাতে সামাজিক মাধ্যম ব্যবহার করতে না পারে, সেজন্য আরো নিবিড় নজরদারি বাড়ানো যায় কিনা এটা একটু ভেবে দেখা দরকার। এই জন্য হয়তো বা প্রযুক্তিরও অনেক উন্নয়নের প্রয়োজন রয়েছে বলে আমি মনে করছি।
ধন্যবাদ মুনির আহমেদ। আসলে এই বিষয়টি আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে
আমি এই বিষয়টা নিয়েই কথা বলছিলাম ফোকাস তালে।
জি জি জি।
যে আসলে আসলে ব্যাপারটা হচ্ছে যে একসময় ধরুন যে 1990 সালে যখন বাংলাদেশে গণ অভ্যুত্থান হলো, সেই সময় কিন্তু আমাদের টেলিফোন সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল পৃথিবীর সাথে, অর্থাৎ পৃথিবীর সাথে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। কিন্তু তার মানে এই নয় যে এর জন্য যে যারা হয়তো এর বিরোধিতা করতে পারে তার জন্য টেলিফোন মাধ্যম ব্যবহার করে তারা হয়তো এর একটা অপোজিট রোল প্লে করবে, কিন্তু তার জন্য হয়তো টেলিফোন ব্যবস্থাকেও দোষ দেওয়া হয়নি। আজকে সামাজিক মাধ্যমকে দোষ দেওয়া হচ্ছে। তার একটি কারণ হয়তো এটা হতে পারে যে যারা ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন তাদের হয়তো অনেকেরই আইডেন্টিটি আমরা লোকেট করতে পারি।
এই বিষয়টা এটাই আসলে আলোচনার বিষয় যে আইডেন্টিটি লোকেশনের প্রবলেম হয়।
হ্যাঁ, তো সেই সেই জন্যই তারা এই সুযোগটা পেয়ে যায় যে তারা হুমকি দিচ্ছে, তারা হয়তো ইউটিউবে একটা গলা কেটে ফেলার নৃশংস দৃশ্য দেখাচ্ছে, কিন্তু আমরা লোকেট করতে পারছি না যে এটা কোন অ্যাকাউন্ট থেকে হচ্ছে কিংবা কোন অ্যাকাউন্ট থেকে হলেও সেই অ্যাকাউন্টের রিয়েলি কোনো অস্তিত্ব আছে কিনা। এটা হয়তো একটা ভুয়া অ্যাকাউন্ট কিংবা একটা ফেক অ্যাকাউন্ট, একটা ফেক আইডেন্টিটি দিয়ে সেই অ্যাকাউন্টটা খোলা হয়েছে, যার জন্যে যে অপরাধী তাদের ধরতে আমাদের অসুবিধা হচ্ছে এবং তারা এটা ব্যবহার করার জন্য আরো বেশি উৎসাহিত হচ্ছে। তো এখন টেলিফোনে যেমন কলার আইডি আছে, কোথা থেকে কল করলে এটা যেমন ধরা যায়, আমার মনে হয় ফেসবুকেরও এই টেকনোলজিটাকে আরো আধুনিকায়ন করে এই কোথা থেকে ফেসবুকটা ব্যবহার করা হলো, ইউটিউবটা ব্যবহার করা হলো কিংবা টুইটার ব্যবহার করা হচ্ছে, এই জিনিসগুলো লোকেট করার প্রচেষ্টা চালাতে হবে।
মুনির আহমেদ সেই কথাই বলছিল। আমি তৌফিক ইমরোজ খালেদি, আপনার কথা আগের বার একটু স্পষ্ট শোনা যাচ্ছিল, আশা করি এবার খুব স্পষ্ট শুনতে পাবো। বাংলাদেশে যে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছে, এই মুনির আহমেদ বলছিলেন যে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে অনেকের, এই বিষয়ে
আহমেদ যে কথাটি বলেছেন, উনি না বললেও আমি বোধ হয় কথাগুলো নিয়েছি, আমি এই কথাগুলো বলতাম, আমি সম্পূর্ণ একমত তার সঙ্গে। অনেকে বিনিয়োগ করেছেন, কারণ ফেসবুককে অনেকে মার্কেটিং ক্যাম্পেইন চালান ফেসবুকের মাধ্যমে, পুরো কোম্পানি বড় বড় কোম্পানি মার্কেটিং ফেসবুকের মাধ্যমে চলে। তারপরে কেউ কেউ ব্যবসা চালান, দোকানটাই অনলাইন শপিং করেন, বিক্রিটা করেনি হচ্ছে ফেসবুকের মাধ্যমে, তারা বিনিয়োগ করেছেন, তারা তারা তাদের রুটি রুটি হারাচ্ছেন। সোজা কথা, আমরা অনেক পুরনো যে কথাটা বারবার বলি যে মাথা ব্যথা হলে তো আর মাথা কাটা যাবে না, আমরা সেইটি করার চেষ্টা করেছি বাংলাদেশে। আমার মনে হয় যে বাংলাদেশের নীতি নির্ধারকরা এক্ষেত্রে ভুল পরামর্শের শিকার হয়েছেন, বারবার তারা ভুল পরামর্শের শিকার হন। এখন কেন আমাদের নীতি নির্ধারকরা বা যারা যারা রাজনীতিকরা তারা এই ভুলগুলো কেন করেন, তার তার একটা যুক্তি আছে, যার একটা কারণ আছে। যেমন 30 বছর বয়সের মার্ক জাকারবার্গ বা তার তার সঙ্গীরা যে চিন্তা থেকে, যে ভাবনা থেকে ফেসবুকে নতুন নতুন ফিচার যোগ করেন, আমরা কি সবাই তার চিন্তার সঙ্গে সঠিকভাবে আসলে মেলাতে পারি বা যোগাযোগ করতে পারি? আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না। তো সোশ্যাল মিডিয়া এবং তার কন্টেন্টকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিবিদ নীতি নির্ধারকদের বড় ব্যর্থতার প্রাথমিক কারণ হচ্ছে বোঝাপড়ার এই দূরত্ব। এই যে তরুণ যুবারা, বাংলাদেশের জনসংখ্যার যে অংশ আমার যে বক্তব্যটি পরিষ্কার ভাবে শোনা যায়নি সেখানে আমি বলেছি যে বাংলাদেশের জনসংখ্যার 40% তরুণ যুবাই সোশ্যাল মিডিয়ার প্রধান ভোক্তা। এদের বেশিরভাগই এই নতুন মাধ্যমে ইন্টারাক্ট করে অভ্যস্ত, মিথস্ক্রিয়ায় অভ্যস্ত। ফেসবুক, ব্লগ বা ইন্টারনেট সংবাদ মাধ্যম কোনো কিছুই এখন আর তাদের কাছে নতুন নয়। যেমন এখনকার যে 20 বছরের তরুণ যাকে টার্গেট করছে কাশ্মীরের জঙ্গি গোষ্ঠী কিংবা যাকে টার্গেট করছে ইসলামিক স্টেট, 18 বছরের, 20 বছরের, 22 বছরের, 24 বছর, তারা তো বড়ই হয়েছে ফেসবুক ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে। এদের বেড়ে ওঠার সঙ্গী হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড, ভার্চুয়াল জগৎ। কাজে আপনি হঠাৎ করে এটা বন্ধ করে দিলে হবে না। যে কথাটা অন্তত দুজন তিনজন বলেছেন যে এটার যে অনেক পজিটিভ দিক আছে সেটাকে বাদ দিয়ে ক্ষুদ্র নেগেটিভ অংশ এখন বন্দুক বিভিন্ন কারণে ব্যবহার করা হয়, মোবাইল ফোন চুরি করার জন্য ব্যবহার করা হয়, আপনি মোবাইল ফোন বন্ধ করবেন? এই যুক্তিগুলো আমরা বহুবার আগেও দিয়েছি। আসলে যে কথাটা আরেকজন বলছিলেন যে টেলিফোনের যেমন কলার আইডি বিষয়টি আছে, তেমনি ইন্টারনেট যারা যেখান থেকে ব্যবহার করুন না কেন, আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসটা কিন্তু আইপি, এটা কিন্তু ট্র্যাক করা সম্ভব। কেউ কেউ ফেক আইডি, তারপরে প্রক্সি আইপি ইত্যাদি ইত্যাদি ব্যবহার করেন, তারপরে কিন্তু এগুলো ব্যবহার বার করা সম্ভব, তাদেরকে ট্র্যাক ডাউন করা সম্ভব। আমরা সেইটা করছি না, আমরা আমাদের রেগুলেটরি ক্যাপাসিটি বাড়াচ্ছি না, আমরা আমাদের সিস্টেমস আপগ্রেড করছি না, প্রযুক্তি এগুচ্ছে, আমাদের রেগুলেটরদের কি শক্তি, ক্ষমতা, যোগ্যতা এবং প্রযুক্তিগত জ্ঞান কি বাড়ছে সেই সাথে তাল মিলিয়ে, সেটা বাড়ছে না বাংলাদেশে। কাজেই সমস্যাটা সেইখানে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পদমর্যাদা বাড়াচ্ছি, তাদের বেতন বাড়াচ্ছি, কিন্তু তাদের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি না, সেখানে বিনিয়োগ করছি না, তাদের দক্ষতা বাড়ানোর জন্য বিনিয়োগ করছি না। মূল সমস্যাটা সেখানে, সেটা না করে আমরা অদ্ভুত এক কাজ করেছি। কিছুক্ষণের জন্য ইন্টারনেট বন্ধ ছিল, সেদিন ঘন্টা দেরিকের জন্য, এক অদ্ভুত বিষয়, এটা আমি কোনোভাবেই মানতে পারি না। ফেসবুক বন্ধ করে রাখা হয়েছে, আপনি কটা বন্ধ করবেন? এদেশে আপনি ভাইবার কাজ করছে না, হোয়াটসঅ্যাপ কাজ করছে না, লিঙ্কডইন দিয়ে মেসেজ করা যায়, টুইটারে মেসেজ করা যায়, আপনি টুইটার বন্ধ করে রাখবেন, টুইটারে পার্সোনাল মেসেজ পাঠানো যায়, স্কাইপ করা যায়, উইচ্যাট বলে একটা জিনিস আছে সেটা করা যায়, হ্যাং আউট গুগলের, সেটা দিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করি, আপনি কটা অ্যাপ্লিকেশন বন্ধ করেন?
ধন্যবাদ তৌফিকুর রোজ খালিদি। আমি আচ্ছা, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে তারপরে আবার আলোচনায় ফিরে আসছি।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
আর আজকে আমাদের হ্যালো ওয়াশিংটনে আলোচিত হচ্ছে জঙ্গিবাদ ও সামাজিক মাধ্যম, এই বিষয়টি নিয়ে। আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন সরাসরি। আমাদের সঙ্গে তিনজন আলোচক রয়েছেন, বাংলাদেশ থেকে বিডি নিউজ 24 এর সম্পাদক তৌফিক ইমরোজ খালেদি রয়েছেন, কলকাতা থেকে তপতী বসু, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এবং আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাঙালির সম্পাদক নিউ ইয়র্কের। আমি তপতী বসু, আপনার কাছে এই তৌফিক ইমরোজ খালেদি যে বিষয়টি বলছিলেন মুনির আহমেদের প্রশ্নে, যে বাংলাদেশে ফেসবুক এবং সামাজিক মাধ্যম বন্ধ করা হয়েছে, এতে যে নাশকতার ভয় বন্ধ করা হয়েছে তার উল্টো ব্যবসায়িক ক্ষতি হচ্ছে প্রচুর পরিমাণে, তো এই রকম আমার মনে হয় ভারতের অভিজ্ঞতা কখনো হয়নি এই ধরনের। আপনি কি মনে করেন ফেসবুক সামাজিক মাধ্যম সামাজিক উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে যেভাবে অবদান রাখছে, জঙ্গিবাদ এবং অর্থনৈতিক উন্নয়ন এই দুটোর যদি কম্পেয়ার করেন, তাহলে এই সামাজিক মাধ্যম কোন পক্ষকে বেশি উপকার করছে?
এই যথেষ্ট ভাবেই সামাজিক উন্নয়নকে অনেক বেশি করছে, আর ভারতবর্ষে কোনোদিন ফেসবুক বা এ বন্ধ করা হয়নি, এবং এগুলো বন্ধ করে দিলে যে তার এটা জঙ্গিবাদ কমে যাবে এর কোনো মানে নেই, কিন্তু এর ফলে অনেক অসুবিধাই হবে। সুতরাং এগুলোকে ট্র্যাক করে এমনিতেই ফেসবুকে অনেক যারা তাদের প্রোফাইলটা দেয়, সেই প্রোফাইলটা অনেক সময় ভুয়ো প্রোফাইল দেয়, সেই ভুয়ো প্রোফাইলটা ট্র্যাক করে সেটাকে বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু ফেসবুক বন্ধ করে দিলে বা টুইটার বন্ধ করে দিলে জনকল্যাণমূলক অনেক কাজই বন্ধ হয়ে যাবে, কারণ এখনকার দিনে জেনারেশন বা আমরাও এখন ফেসবুক ছাড়া ভাবতেই পারি না, কারণ সামাজিক জিনিসগুলো ফেসবুক টুইটার বা হোয়াটসঅ্যাপ এগুলোতে যত সুবিধা আমরা তা পাই, যত তাড়াতাড়ি জিনিসগুলো মেসেজগুলো আমাদের কাছে আসে, সেগুলো একটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে এগুলো একটা মানে খুব প্রয়োজনীয় জিনিস। এটা বন্ধ করে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। বন্ধ করে দিলে পর ভারতবর্ষে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে বা ফেসবুক টুইটার বন্ধ হয়েছে এরকম কখনো ঘটেনি এবং আশা করি ঘটবে না। এবং এই ধরনের সন্ত্রাসবাদ রোখার জন্য আমাদের উচিত যাতে এই সন্ত্রাসবাদী যারা এর মাধ্যমে কার্যকলাপ করছে তাদের ট্র্যাক আউট করে তাদের ধরা বা তাদের পুলিশের হাতে দিয়ে দেওয়া বা তাদের উপযুক্ত শাস্তি দেওয়া, কিন্তু তার জন্য এই নয় যে আমাদের ফেসবুক বা টুইটার বন্ধ করে দিতে হবে।
মানে এর দ্বারা আপনি বলতে চাচ্ছেন যে সামাজিক মাধ্যম বন্ধ না করে জঙ্গিবাদের উৎস বন্ধ করা, এটাই মূল বিষয়। আচ্ছা, একজন শ্রোতা আমাদের সঙ্গে লাইনে আছেন, আমি একটু তার সঙ্গে কথা বলে আবার ফিরে আসতে চাই আলোচনায়। নিউ ইয়র্কে থাকেন, বাংলাদেশে সাংবাদিক ছিলেন মনির হায়দার। মনির হায়দার লাইনে আছেন। মনির হায়দার, হ্যালো।
সোশ্যাল মিডিয়া এখন তো মনে করা হচ্ছে ইনফর্মাল মিডিয়া, যেটা যে ধরুন টেলিভিশন সংবাদপত্র বা যে অনলাইন নিউজ পোর্টাল এর বাইরে যে সমস্ত মাধ্যমগুলো আছে ব্যক্তিগত তথ্য আদান প্রদান বা ব্যক্তিগত যোগাযোগের যে সমস্ত মাধ্যম, বিশেষ করে এখন ফেসবুক বা টুইটার, এ ধরনের মাধ্যমগুলোকেই তো সোশ্যাল মিডিয়া হিসেবে আমরা মনে করি বা চিনি বা জানি। আমরা জানি যে এই নিরাপত্তার অজুহাতে জঙ্গিবাদ সহ আরো বিভিন্ন ইস্যুর কথা বলে বাংলাদেশে এখন ফেসবুক এবং আরো কিছু যোগাযোগের মাধ্যম বন্ধ করে রাখা হয়েছে। আমি মনে করি না যে সোশ্যাল মিডিয়া জঙ্গিবাদ বিস্তারের কোনো কারণ হতে পারে। জঙ্গিবাদের কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত আছে তারা তাদের যোগাযোগের মাধ্যম হিসেবে আরো অনেক মাধ্যমের সঙ্গে হয়তো সোশ্যাল মিডিয়াকেও ব্যবহার করছে। আপনি বলতে পারেন যে হ্যাঁ, জঙ্গিবাদের কাজের সঙ্গে যারা যুক্ত আছে তারা এটার সুবিধাটা হয়তো কখনো কখনো নিচ্ছে, তো তারা তো নিবেই। আপনি যদি এটা বন্ধ করে দেন তারা অন্য মাধ্যমে নিবে। পৃথিবীকে তো আপনি যোগাযোগ মাধ্যম বিহীন করতে পারবেন না। জঙ্গিবাদের উত্থানের কারণগুলো চিহ্নিত করা প্লাস জঙ্গিবাদকে কিভাবে নিরুৎসাহিত করা যায়, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আমরা যেভাবে দেখি যে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হচ্ছে, তাদেরকে নিরুৎসাহিত করা বা জঙ্গিবাদের বিস্তার ঠেকানোর জন্য আরো অনেক উপায় আছে, সেটা নিয়ে মানে গবেষণা করা যেতে পারে বা রাষ্ট্রগুলো সরকারগুলো সেগুলো নিয়ে চিন্তা করতে পারে। কোন মিডিয়া বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে জঙ্গিবাদের উত্থান বা বিস্তার ঠেকানো যাবে এটা আমার মনে হয় না।
ধন্যবাদ মনির হায়দার। আমি তৌফিক ইমরোজ খালেদি আপনার কাছে আসব। এই মনির হায়দারের কথার সূত্র ধরে আমি শেষ একটা প্রশ্ন করতে চাই, যেটি সেটি হলো বাংলাদেশে ফেসবুক বন্ধ করবার সময় শুনেছি প্রক্সি সার্ভার দিয়ে তরুণরা নানাভাবে সেটি ব্যবহার করেছে, তো ওরা বিকল্প একটা খুঁজে নিচ্ছে সামাজিক মাধ্যম যতই বন্ধ করুন না কেন। মনির হায়দার যেটি বলছিল যে আসল বিষয় হলো জঙ্গিবাদ বন্ধ করা, এটার জন্য কি করা?
আমি মনির হায়দারের সঙ্গে একমত, আসল বিষয় হচ্ছে জঙ্গিবাদ বন্ধ করা। কোন কোন বিষয় জঙ্গিবাদ মানুষকে দেয়, জঙ্গিবাদের জন্ম কোথায় হয়, রেডিকালাইজেশন প্রসেসটা কোথায় হয়, কোন প্রতিষ্ঠানগুলোতে কোন ব্যবস্থায়, সেগুলোকে আমরা সেগুলোর ব্যাপারে ব্যবস্থা না নিয়ে আমরা অন্য কাজ করছি। আপনি কেনই লক্ষ লক্ষ মাদ্রাসাগুলো পালেন যেখানে কি শেখানো হয় জানি না, মানে বাংলাদেশে প্রাথমিক যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে তার চেয়ে বেশি প্রাথমিক মাদ্রাসা আছে, কেন আছে? এই জিনিসগুলোকে আমরা রেডিকালাইজেশন, এই যে কালচারাল প্রসেস, এই যে সাংস্কৃতিক একটা প্রক্রিয়া, সেটাকে আমরা সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা ডিল করার চেষ্টা করছি না আমরা বন্ধ করে দিচ্ছি এই সোশ্যাল মিডিয়া। এন্ড সোশ্যাল মিডিয়া আপনি ফেসবুক বন্ধ করবেন, আপনি কয় হাজার ব্লগ সাইট বন্ধ করবেন, আপনি নতুন নতুন ব্লগের জন্ম হবে প্রতিদিন, আপনি কি করে বন্ধ করবেন? তার মানে আপনার পুরো ইন্টারনেট বন্ধ করে দিতে হবে। আপনি ইন্টারনেট বন্ধ করবেন, আপনি আপনাকে আমি পরিসংখ্যান দিই, আমি প্রথমে বলেছিলাম যেহেতু শুনতে পারিনি আমি আরেকবার বলি, এই বাংলাদেশে ইন্টারনেট সংযোগ 5 কোটিরও বেশি, এই দেশে 5 লক্ষেরও বেশি রেজিস্টার্ড অ্যাক্টিভ ব্লগার, এই দেশে 3.5 কোটি মানুষকে মধ্যবিত্তের সংজ্ঞায় ফেলা হয়, এর মধ্যে মাত্র 8 লক্ষ উচ্চশিক্ষিত। এখন সেই দেশে ফেসবুকে সক্রিয় আছেন প্রায় কোটি খানেক বাংলাভাষী, কোটি খানেক মানে 10 মিলিয়ন, ইউরোপের অনেক দেশের জনসংখ্যার দ্বিগুণ বা তিনগুণ। আমার কথা হচ্ছে এই যে কোটি খানেক বাংলাভাষী লোক ফেসবুকিং করেন, এর মধ্যে কেউ কেউ ফেক অ্যাকাউন্ট দিয়ে করেন, হয়তো কোটি খানেক না হলে 80 লক্ষ তা আছে। বাংলাদেশের সংবাদপত্রের প্রচার সংখ্যা 10 থেকে 12 লক্ষ, সবকিছু মিলিয়ে 10 থেকে 12 লক্ষ, তার চেয়ে বহুগুণ লোক ফেসবুকিং করেন। তো এই যে এই বাংলাদেশ বোধহয় একমাত্র দেশ যেখানে শুধুমাত্র ফেসবুকে পোস্ট দিয়ে অনেকে সেলিব্রিটি হয়ে যান, তাদের অনেকের লক্ষ লক্ষ ফলোয়ার আছে। আপনি বাংলাদেশের সর্বাধিক প্রচারিত বাংলা কাগজটির প্রচার সংখ্যা হচ্ছে 3-4 লাখ, আপনি অনেক এরিয়াতে 3-4 লাখ বা তার চেয়ে বেশি, অনেক ক্রিকেটারের ফলোয়ার আছে 2 মিলিয়ন 20 লক্ষের বেশি। এখন বাংলাদেশের সবগুলো কাগজের প্রচার সংখ্যা হচ্ছে, ইংরেজি কাগজের প্রচার সংখ্যা হচ্ছে 40 থেকে 50 হাজার। এখন আমি এক অত্যন্ত ক্ষুদ্র মানুষ, তারপরে আমার ফেসবুক পেজে ফলোয়ার হচ্ছে 72 হাজার। তো জিনিসটা হচ্ছে যে আমরা আসলে বুঝতে পারছি না বিষয়টা, বিষয়টা সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান না থাকার কারণে এটা হয়েছে। যে উদাহরণটা আমি দিয়েছিলাম, মার্ক জাকারবার্গ যিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা, তিনি এবং তার বন্ধুরা সঙ্গীরা মিলে যে চিন্তা থেকে ফেসবুকে বিভিন্ন ফিচার যোগ করেন, বিভিন্ন রকম সুবিধা যোগ করেন, সেটা কেন করেন, কি জন্য করেন, আমরা যারা তারুণ্য পেরিয়ে এসেছি আমরা অনেক সময় সেই কাজ সেই সেই বিষয়গুলো বুঝতে পারি না। যে কারণে এই যে সোশ্যাল মিডিয়া এবং তার কন্টেন্ট বোঝার ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদদের, নীতি নির্ধারকদের বড় ব্যর্থতার প্রাথমিক কারণ হচ্ছে এই বোঝাপড়ার এই যে দূরত্বটা, এই গ্যাপটা, এটাকে কমাতে হবে। তারা যদি বিষয়গুলো না বুঝতে পারেন তারা এই বোকার মতো এইসব সিদ্ধান্ত দেবেন, ফেসবুক বন্ধ করে দেবেন, ফেসবুক বন্ধ করে ওইখানে ওই খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে হয়তো 50,000 বা 20,000 বা 10,000 লোক, তার চেয়ে বেশি না,
তাই না?
কিন্তু এক বাকি 1 কোটি লোককে আপনি যেন শাস্তি দিবেন। আমি তো এখন সোশ্যালি ইন্টারাক্ট করি, আমি আমার কথা বলছি না, আমরা এই তরুণ প্রজন্ম ইন্টারাক্ট করে তো ফেসবুকের মাধ্যমে বা অন্যভাবে। আমি আমার অনেক ক্ষোভ, রাগ এবং দুঃখ, হতাশা এবং আমার রিয়াকশন দেই আমি টুইটারে, আমি টুইট করে বলি যে এই কাজটি ঠিক হয়নি। এখন আপনি আমাকে বন্ধ করবেন, তার মানে আমি কথাটা বলতে পারবো না? আমার কোন না কোন জায়গায় বলতে হবে। আমি টেলিভিশন অনুষ্ঠান যেতে আমার ভালো লাগে না, আমি টুইট করে দিই আমার যদি কোনো জিনিস পছন্দ না হয়, সরকারের কোনো নীতি যদি পছন্দ না হয়। এখন ডেভিড ক্যামেরন ব্রিটেনের প্রধানমন্ত্রী, তার আগে উনি গত মেয়াদে তার মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ঘোষণা করেছেন টুইটারের মাধ্যমে, এবং বিবিসি সেটা কভার করছে যে ডেভিড ক্যামেরন জাস্ট টুইটেড দ্য ফিল হ্যামন্ড উইল বি দ্য নিউ ফরেন সেক্রেটারি। বা হচ্ছে তার স্কোয়ারে যখন ওই আন্দোলন চলছিল, মিশরের সেনাবাহিনী তার বড় বড় ঘোষণা দিত তার ফেসবুক অ্যাকাউন্টে।
জি জি জি,
এটা খুব যে এটা ইনফর্মাল সেটাও কিন্তু না। আমরাও আমাদের প্রতিষ্ঠানে অনেক বড় ঘোষণা দিই, আমাদের 52 লক্ষ একদম জেনুইন 52 লক্ষ ফল অনুসারী আছে BD News 24, এগুলো একটিও পয়সা দিয়ে কেনা হয়নি, একটিও ফেক বা ওই যে কিছু পাওয়া যায় একটা কালো বাজার আছে সেখান থেকে কেনা হয়নি। তো আমার কোনো বড় ঘোষণা দিতে হলে আমি সেইখানে ঘোষণা দিই, আমি পত্রিকার ধার ধারি না। এখন আর পত্রিকা সবার প্রচার সংখ্যা হচ্ছে 10 লক্ষ, আপনি এটা বন্ধ করে কেন দিবেন?
সরকারের
লোকজনদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে, নীতি নির্ধারকদের শুধু নয়, যারা রেগুলেটরি ইনস্টিটিউশন গুলিতে কাজ করেন তাদেরকে আপগ্রেড করতে হবে, প্রযুক্তির সমস্যা প্রযুক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। আপনি ট্রেনিং ইনস্টিটিউট করবেন না, আপনারা নিজেরা শিখবেন না, আপনারা আপনার দক্ষতা বাড়াবেন না, সেইখানে বিনিয়োগ করবেন না, এটা তো হবে না।
আপনাকে ধন্যবাদ তৌফিক ইমরোজ খালিদি। একজন শ্রোতা লাইনে আছেন, মোহাম্মদ আব্দুল্লাহ, আপনার প্রশ্ন শুনতে চাই। হ্যালো মোহাম্মদ আব্দুল্লাহ।
জি
জি
জি, আমি বলছি, আমি মোহাম্মদ আব্দুল্লাহ চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে বলছিলাম।
জি জি বলুন, আজকে আমাদের আলোচনার বিষয় জানেন আপনি, জঙ্গিবাদ এবং সামাজিক মাধ্যম। হ্যাঁ, কিছু বলতে চান?
আজকে বিশ্বব্যাপী আজ সোশ্যাল নেটওয়ার্ক বা সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই জনপ্রিয় এবং আলোচিত বিষয়। বিশেষজ্ঞদের বক্তব্য হলো গণমাধ্যম যাদের হাতে বিশ্ব তারাই পরিচালনা করছে, কেননা জনমত গঠনে সামাজিক গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কি সমাজের জন্য সুযোগ সৃষ্টি করতে পারবে, বা কি এই গণমাধ্যম সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়াবে?
ধন্যবাদ আপনাকে। তৌফিক ইমরোজ খালিদি, আমি একটুখানি আরেকটা পয়েন্ট যোগ করতে চাই এর সঙ্গে, সেটি হচ্ছে তৌফিক ইমরোজ খালিদি যেটি বলছিলেন যে সামাজিক মাধ্যমে বড় বড় ঘোষণা সব মানে অনেকেই দিয়ে থাকেন, উনি নিজেও করেন, পাশাপাশি আমি যেটা উল্লেখ করতে চাই,
প্রেসিডেন্ট ওবামা নীতি নির্ধারণী অনেক
অনেক অনেক না না
বেশিরভাগ সিদ্ধান্ত প্রতিদিন
কিন্তু আচ্ছা এর সঙ্গে আমি যেটি যোগ করতে চাই সেটি হলো যে ইসলামিক স্টেট, বোকো হারাম, আল কায়দা, তারপরে তালিবান, এরাও কিন্তু তাদের ঘোষণাগুলো ফেসবুক কিংবা বড় বড় সামাজিক মাধ্যমে করে। তো এই দুটো আলাদা করার উপায়টা কি আমাদের?
তারাও অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করেন। আপনি প্রশ্ন উত্তরটা খুব সোজা, আপনি যখন রাষ্ট্রের অথরাইজড ফোর্স হন তখন আপনার এক ধরনের কর্তৃত্ব থাকে, সেটা আপনি করতে পারেন। আনঅথরাইজড যারা
ঠিক আছে, কৌশিক আহমেদ আপনি কিছু বলতে চাচ্ছেন?
আসলে তৌফিক ইমরোজ খালিদি খুব চমৎকার ভাবে বলেছেন কথাগুলো, বা যেহেতু উনি ইন্টারনেটে নিউজ পেপার করেন সেজন্য এই বিষয়ে হয়তো তার একটা চমৎকার ধারণা আছে, সেজন্য তিনি গুছিয়ে কথাগুলো বলতে পেরেছেন। কিন্তু আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ওই দরজা জানলা বন্ধ করে দিয়ে কিন্তু পৃথিবীর অগ্রগতি হয়নি। তো যারা মনে করেন যে দরজা জানলা বন্ধ করে দিয়ে অগ্রগতি হবে কিংবা সমস্যার সমাধান হবে, আমার মনে হয় তারা ভুল করছেন। তবে তবে যদি এখন ঝড় আসে তাহলে হয়তো জানলা কিছুক্ষণের জন্য বন্ধ করা যেতে পারে। সেটা কতক্ষণের জন্যে? দুই ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা, পাঁচ ঘন্টা? আপনার যেমন কারফিউ দেওয়া হয়, বাংলাদেশে আপনার ঘটনা তো কিছু ঘটেনি। এই যে জঙ্গিদের যে তৎপরতা সেটা হচ্ছে দেশের বাইরে, কিন্তু বাংলাদেশে তো সে ধরনের কোন ঘটনা ঘটেনি। বাংলাদেশে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে ঘটনার আশঙ্কা থেকে করা হয়েছে, কিন্তু ঘটনার আশঙ্কা থেকে আপনি কতক্ষণের জন্য এটা বন্ধ করে রাখতে পারেন? দিনের পর দিন এখন তো ফেসবুকের যে ব্যবহারের কথাগুলো এতক্ষণ আলোচিত হলো, যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এটা অনেক তরুণের মানে জীবন যাপনের একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, সেখানে এটা অনেকটা বিদ্যুতের মতোই। তো যদি ইলেকট্রিসিটি আপনি দিনের পর দিন বন্ধ করে রাখেন তাহলে জীবন যাপন যেমন অচল হয়ে যাবে, তেমন ফেসবুকের বিষয়টাও ওই রকম, জীবনযাপন হয়তো অচল হবে না কিন্তু অনেকের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা তো আমরা সকলেই বুঝতে পারছি। সেই জন্য যারা এটা নিয়ন্ত্রক তাদের মনে রাখতে হবে যে কতক্ষণের জন্য তারা বন্ধ রাখতে পারেন। যে কথা ওই তৌফিক ইমরোজ খালিদি বলছিলেন যে যারা আমাদের প্রশাসক, যারা সরকারে আছেন, তাদেরকে এই আমাদের যে নতুন টেকনোলজি সেই টেকনোলজি সম্পর্কে আরো বেশি জ্ঞানার্জন করতে হবে, এবং এটার ব্যবহারটা যে কত ভাবে, কত মাত্রায় এটা ব্যবহৃত হচ্ছে এবং মানুষের উপকারে আসছে সেই বিষয়টাও তাদের মাথায় রাখতে হবে। কিন্তু এটা তো একটা দেশের অর্থনীতির সাথেও সংযুক্ত বিষয়, এটাও তো মাথায় রাখা দরকার সরকারের।
সেটাই আলোচনা হলো।
আরেকটা জিনিস যেটা বলা উচিত আমার মনে হয় এখানে, যে রেগুলেটরি প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশে যেটা হয়, রেগুলেটর বানানো হয় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, কখন সিভিল সার্ভিস থেকে নিয়ে গিয়ে, এবং অন্যান্য দেশে কিন্তু এখন রেগুলেটরি ইনস্টিটিউশনগুলোতে প্রাইভেট সেক্টর থেকে লোকজন নেওয়া হচ্ছে। কারণ প্রাইভেট সেক্টর যে বিনিয়োগটা করে প্রযুক্তিগত উন্নয়নের জন্য, জ্ঞানার্জনের জন্য, তাতে অত্যন্ত দক্ষ জনশক্তি সেখানে তৈরি হয় স্বাভাবিকভাবে, এবং সেই জনশক্তির একাংশ রাষ্ট্র তাদেরকে ভাড়া করে নিয়ে এসে রেগুলেটরের দায়িত্ব দেয়। তখন তাদের তারা অন্য একটি ক্যাপ পরে, অন্য একটি হ্যাট পরে তখন তারা অন্য দায়িত্ব পালন করেন। আমার মনে হয় যে বাংলাদেশে এই সংস্কৃতিটা পাল্টাতে হবে। আমরা যখনই কোনো রেগুলেটরি ইনস্টিটিউশন তৈরি করি, প্রতিষ্ঠান তৈরি করি, সেখানে সেখানে নিয়োগ যে প্রক্রিয়া, যাদেরকে দিয়ে আমরা সেটা চালানোর চেষ্টা করি, সেটা যথেষ্ট যুক্তিসঙ্গত নয়, বিজ্ঞানসম্মত নয়, এখনকার সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
ধন্যবাদ। আমরা একটি ছোট্ট বিরতি নেব এবং তারপরে একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আবার ফিরে আসবো আলোচনায়।
Voice of America, Washington.
শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আজকের হ্যালো ওয়াশিংটনে জঙ্গিবাদ ও সামাজিক মাধ্যম, এই বিষয় নিয়ে আলোচনা। আমাদের সঙ্গে তিনজন বিজ্ঞ আলোচক রয়েছেন। আমরা একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আবার আলোচনায় ফিরে আসতে চাই। কানু দত্ত নিউ ইয়র্ক থেকে লাইনে আছেন। হ্যালো কানু দত্ত, আপনি বলুন।
জঙ্গিবাদের আদর্শ সাথেই যারা সবসময় থাকে, তো তারা তো ওই টাইপের প্রপাগান্ডা সবসময় চালায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার, টুইটার, ফেসবুক, সব জায়গাতে গেলেই দেখা যায় যে লাইকের যে পরিমাণ দেখি, হ্যাঁ, যে অনেকে এটা পছন্দ করে, যে এক একজন এক একটা প্রপাগান্ডা চালায়, তো সেখানে আপনি লক্ষ্য করবেন যে
প্রচুর পরিমাণে কমেন্টস, লাইক এবং ওদের পক্ষে থাকে। তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার অবশ্যই একটা ভূমিকা আছে এখানে, যে এটার মাধ্যমে বিস্তারটা অবশ্যই ছড়াচ্ছে। হ্যাঁ, যেমন এর বিরোধী লোকও আছে, তার চেয়ে বেশি আমার মনে হয় যে পক্ষ শক্তি বেশি।
ধন্যবাদ। আমাদের ফেসবুকে আরো একজন শ্রোতা প্রশ্ন করেছেন, ফেরদৌস আলম। উনি লিখেছেন, জঙ্গিরা কি আসলেই খারাপ? যারা অন্যকে জঙ্গি বলে তারা কি দায়ী নয় মানুষকে জঙ্গি বানানোর পেছনে? যাই হোক, তপতি বসু, আপনার কাছে অনেকক্ষণ ধরে আপনি কিছু বলছেন না, আমাদের কি একটু
বলুন।
জি, এই জঙ্গিবাদ নিরসনে আপনার মানে জঙ্গিবাদ থেকে আলাদা করার জন্য সামাজিক মাধ্যমকে কি করা উচিত, কি করা যায়?
দেখুন, জঙ্গিবাদকে তো এই সামাজিক মাধ্যম থেকে ওইভাবে আলাদা করা যাবে না, কারণ যেগুলো আমাদের সামাজিক মাধ্যমে যে যে কথাগুলো বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা টুইটার, তাতে জঙ্গিবাদীরা তাদের যে মতামত আছে সেটা তারা দেবেই। হ্যাঁ, এবং সেটাকে অ্যাভয়েড করার জন্যে বা সেটা থেকে অন্যদিকে যাবার জন্যে আমাদের উচিত যে আমরা অন্য যারা আছি যারা জঙ্গিবাদীর পক্ষে নয়, তারা সোশ্যাল মিডিয়াতে কিছু জিনিস মানে দেওয়া যেটা জঙ্গিবাদের এগেনস্টে বা জঙ্গিবাদের কত খারাপ মূল আছে সেই জিনিসগুলো যাতে আলোচনা করা যায়, সেই জন্য সেইভাবে সেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা উচিত। বিশ্বব্যাপী যদি আমরা এইভাবে প্রচার করতে থাকি যে জঙ্গিবাদীর এই এই খারাপ জিনিস আছে বা জঙ্গিবাদী করলে এই এই খারাপ ঘটনা ঘটতে পারে, প্রত্যেকের জীবন একটা সংশয় আছে এবং সারা পৃথিবীব্যাপী এটাকে একটা মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেটাকে আমাদেরও মানে সেই রকমই পোস্ট করা উচিত, যাতে সাধারণ লোক বুঝতে পারে যে জঙ্গিবাদীরা কত খারাপ বা কত এ, এবং সাধারণ লোক যাতে এই দিকে আর মানে এগিয়ে না যায় বা এইদিকে পরিচিত না হয়, তারা যাতে এটা বুঝতে পেরে অন্যদিকে যাতে জঙ্গিবাদের এগেনস্টে যায় জিনিসটাই প্রচার করা দরকার। এখন সোশ্যাল মিডিয়াটা বন্ধ করে দেওয়াটা কিন্তু একদমই ঠিক নয়, কারণ এটা একটা মাধ্যম, এই মাধ্যমের মাধ্যমে অনেক কিছু অনেকে অনেক লোকে তাদের জিনিসটা জানতে পারে, তারা লাইক করতে পারে, তারা কমেন্টস দিতে পারে, সবকিছুই করতে পারে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমাদের উচিত জনমত গড়ে তোলা, যাতে নির্বিশেষে জনমত বলে যে জঙ্গি আক্রমণটা খারাপ বা জঙ্গিবাদী জিনিসটা ভালো না, এতে সমাজের পক্ষে এটা ভালো হবে না।
তপতি বসু, আপনাকে একটা আপনাকে এই বিষয়ে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, যেটি সেটি হলো যে আপনারা তো সাংবাদিকতা যখন পড়ান তার ভিতরে সোশ্যাল মিডিয়া কি কোনো সাবজেক্ট হিসাবে বা কোনো বিষয় হিসাবে এসেছে কিনা ইতিমধ্যে?
হ্যাঁ হ্যাঁ, এসে গেছে, বহুদিন ধরে এসে গেছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। এবং আমার আন্ডারে পিএইচডিও করছে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক নিয়ে। হ্যাঁ, সুতরাং এটা খুবই পপুলার বিষয়। হ্যাঁ, অলরেডি একজন পিএইচডি পেয়ে গেছে এই বিষয়ে, যে ব্লগ কিভাবে ব্যবহার করা হচ্ছে এবং ব্লগের ব্যবহার কি, তার মানে কি খারাপ ফল আছে কি ভালো ফল আছে, এবং কতজন লোক ব্লগ ইউজ করে, কতজন লোক ব্লগ দেখে বা কত ভালো ভালো জিনিসও ব্লগে থাকে সেগুলো নিয়ে, কত খারাপ জিনিসও থাকে সেগুলো নিয়েও আলোচনা। পিএইচডি কমপ্লিট হয়ে জমা পড়ে সাবমিট করে সে অ্যাওয়ার্ডও পেয়ে গেছে।
ধন্যবাদ।
আরো একজন আছে, সে পিএইচডি করছে এই বিষয়ে।
তৌফিক ইমরোজ খালিদের কাছে আমি একটা প্রশ্ন করব, তার আগে ছোট্ট একটা মন্তব্য শুনে আসি একজন শ্রোতার। লাইনে আছেন ঢাকা থেকে সাজু রহমান, হ্যালো।
সোশ্যাল মিডিয়াতে শুধু ভালো মন্দ আসলে দুইটা দিকই আছে, এখন কথা হচ্ছে যে আমরা এটাকে কিভাবে ব্যবহার করব। তবে এটার জন্য আসলে একটা নীতিমালা অবশ্যই হওয়া উচিত, যে আমরা আসলে ওই এই জায়গাগুলোতে আসলে আমরা কোন বিষয়গুলো লিখবো বা দেখবো বা আপলোড করব, এই বিষয়গুলো আসলে এটা নীতিমালার আওতায় আসা উচিত। যেহেতু সারা বিশ্বব্যাপী যে সমস্যাটা এখন তৈরি হয়েছে, যে আইএস বা তালেবানের যে বিষয়গুলো, আসলে এটা তো একটা হুমকি সারা বিশ্বের জন্য, আসলে কেউই আমরা নিরাপদ না। তো সেক্ষেত্রে আসলে অবশ্যই একটা নীতিমালা হওয়া উচিত বলে আমি মনে করি।
ধন্যবাদ সাজু রহমান। তৌফিক ইমরোজ খালেদি, আপনার কাছে সাজু রহমান যে প্রশ্ন না মন্তব্য করেছেন সেটির বিশ্লেষণ, এবং আমার প্রশ্ন হচ্ছে যে সামাজিক মাধ্যমে যারা লেখালেখি করছেন এর ভিতরে সাংবাদিকতা কতটুকু আছে?
এর মধ্যে সাংবাদিকতাটা খুব বেশি নেই, কিছুটা আছে, অনেকে সিটিজেন জার্নালিজমের কথা বলে কিছু করছেন, এটা ঠিক, তথ্যের আদান প্রদান হচ্ছে, অনেক ক্ষেত্রে তথ্য সঠিক থাকছে, অনেক ক্ষেত্রে তথ্যের বিকৃতি হচ্ছে, অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু পেশাদারিত্ব না থাকার কারণে এরা যেহেতু কি প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিক নন, তারা কিছু কাজ করছেন যেগুলো পেশাদার সাংবাদিকরা করবেন না, এবং সেই সমস্যাটা থেকেই যাচ্ছে, যে কারণে মূলধারার গণমাধ্যম যেটা সেটা কখনোই বিলুপ্ত হবে না। সেটার অনেকেই মনে করেন যে সোশ্যাল মিডিয়া আসার পরে এগুলো বোধ হয় সব বিলুপ্ত হয়ে যাবে, আমরা হয়তো মাধ্যম পাল্টাবে, যেটা পাল্টে গেছে অলরেডি। এক মানুষ একসময় শুধু খবরের কাগজে পড়তো, তারপরে রেডিও এসছে, টেলিভিশন এসছে, কিন্তু এখন ইন্টারনেটের, ইন্টারনেট ইজ দ্য বিগেস্ট পাবলিশার নাও। হ্যাঁ, আমরা যে পাবলিশ করি আমাদেরই তো পাঠক সংখ্যা, আমি 50 কথা বলছি না, একদম যতগুলো কম্পিউটার থেকে খোলা হয় সেটাই তো বাংলাদেশের সবগুলো মুদ্রিত সংবাদপত্রের প্রচার সংখ্যার চেয়ে অনেক গুণ বেশি, তাই সেটা পাল্টে যাবে। কিন্তু ওই সোশ্যাল মিডিয়াটা সবসময় ওই বিষয়টা থেকে যাবে। সেই সাথে আরেকটা বিষয়, যেমন আমি একটু আগে বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেটা করেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী করেন, ভারতের প্রধানমন্ত্রী, তো তার প্রত্যেকটি কাজের, প্রত্যেকটি কাজ, কার সাথে তিনি দেখা করেছেন, কোন নীতি নির্ধারণী বক্তৃতা দিয়েছেন, কোন বিষয়ে তার একটা মন্তব্য আছে, কোন রাষ্ট্র অন্য দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন, তার বক্তৃতা কি ছিল, সেটি সাথে সাথে তুলে দিচ্ছেন কিছুটা। এই জিনিসগুলো থাকবে, এরা তথ্য আদান প্রদানের মাধ্যম হিসেবে একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য মাধ্যম হিসেবে থেকে যাবে। সেখানে অনেক উল্টোপাল্টা জিনিসও থাকবে, যেহেতু পেশাদার সাংবাদিকরা, পেশাদার ব্যক্তিরা সে কাজগুলো করবে না, সাধারণ মানুষ করবে। আগে আমরা যেটা লিভিং রুমে বসে, বাড়ির ঘরে বসে যে আলোচনাটা করতাম, এখন মানুষ কিন্তু ফেসবুকে সেই আলোচনাগুলো করছে, সেগুলো কিন্তু পাবলিক স্পিয়ারটা বেড়ে যাচ্ছে, সেটি হচ্ছে একটি বিষয়। আর এই যে ঢাকা থেকে তিনি একটা মন্তব্য করেছেন,
সাজুর রহমান,
তার মন্তব্য, হ্যাঁ সাজুর রহমান, হেট ক্রাইম আসলে এটা কোন নীতিমালা থাকা প্রয়োজন কিনা আমি ঠিক জানি না। আমার কাছে মনে হয় যে আসলে যথেষ্ট আইন আছে। আপনি যখন রিলিজিয়াস হেট্রেড উস্কে দেবেন, আপনি যখন মানুষকে হত্যার উস্কানি দেবেন, সেটার জন্য কিন্তু ইতিমধ্যেই আইন আছে। যদি কোনো নতুন আইন নাও করা হতো তারপরে হতো। আপনি যখন টেলিফোনে কাউকে হুমকি দেন করা হতো, আপনি এখন ফেসবুকে হুমকি দিচ্ছেন, কাজেই আপনাকে একইভাবেই ধরা উচিত বলে আমার কাছে মনে হয়। এখন আপনি 10,000 লোককে ডেকে পাবলিক মিটিং করে তার বিরুদ্ধে আজেবাজে কথা বললেন, লাইবেলাস কথাবার্তা বললেন, ডিফ্যামেটরি কথাবার্তা বললেন, কিন্তু আপনার ফেসবুকে 5,000 বন্ধু আছে এবং 20,000 ফলোয়ার আছে, সেখানে আপনি একটা বাজে পোস্ট করলেন সেই লোকের বিরুদ্ধে, আপনি তো একই অপরাধে অপরাধী। আমার কাছে মনে হয় নতুন কোনো আইন না করলেও শুধুমাত্র বিচারকরা, শুধুমাত্র বিচারকরা যদি বুদ্ধি খাটিয়ে এই বিচারগুলো করেন বা প্রসিকিউশন যদি ঠিকমতো কাজ করে তাহলেই হয়। আমি যেটা বলতে চাই যে আইন বিজ্ঞান একই আছে, আইনের দর্শন একই আছে, কিন্তু তার প্রকাশ এবং প্রয়োগ এই যুগে পুরনো যুগের মতো হবে না, সেটা পাল্টে যাবে, সেটা বুঝতে হবে। সেই ক্ষেত্রে বহুদিন আগেই আমি বলেছি, সেই জন্যে শুধুমাত্র রাজনীতিবিদ, যে পলিসি মেকার, ল মেকার, তাদের যে প্রশিক্ষণের ব্যাপার আছে তাই না, কিছু কিছু প্রশিক্ষণ তাদেরও দেওয়া হয়, আমি জানি এমপিদের, সিভিল সার্ভিসের এখানে বড় ভূমিকা আছে, সিভিল সার্ভেন্টরা এখনো যথেষ্ট প্রশিক্ষিত নয়, বিচারকদেরও সেন্সিটাইজ করার প্রয়োজন আছে, তাদেরকেও বিষয়গুলো জানানোর ব্যাপার আছে। যেহেতু সোশ্যাল মিডিয়ার কারণে পাবলিক স্পিয়ার বা জনপরিসরের বিস্তৃতি ঘটেছে, কাজেই এই আপনার, আপনার আমার এই ব্যক্তিগত আলাপচারিতে বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে আপনার, আপনি গোপনীয়তা আপনি নিজেই নিজেই নষ্ট করে ফেলছেন, আপনি নিজেই কথাবার্তা বলার সুযোগ করে দিচ্ছেন। আমরা তো এখন অনেক স্টোরি করি ফেসবুকে, কে কি কমেন্ট করেছে সেটি নিয়ে, অনেকে না বুঝে আবার আমাদেরকে চ্যালেঞ্জ করেন, এটা আমি আমার ফেসবুকে পোস্ট দিয়েছি, আপনি কার পারমিশন নিয়ে এটা করেছেন। আমার প্রশ্ন হচ্ছে আপনি, আপনাকে কে বলেছে প্রকাশ্যে ওটা দিতে, আপনি আপনি ওটা পাবলিক করে রেখেছেন।
আমাদের সঙ্গে একজন শ্রোতা আছেন, তার সঙ্গে সাংবাদিক ঢাকা থেকে এটিএন বাংলার আবু দারদা জুবায়ের, তার প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা শেষ করতে চাই। হ্যালো আবু দারদা জুবায়ের, বলুন।
সামাজিক মাধ্যম ফেসবুক, টুইটার বা আরো যায় সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে, সেগুলা অবশ্যই সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিস্তারে অনেক ক্ষেত্রে মানে সফল হচ্ছে, তবে এই বিষয়গুলো অর্থাৎ এই মাধ্যমগুলোর একটা নিয়ন্ত্রিত ব্যবহার থাকা জরুরি, যাতে করে তরুণ সমাজ, নতুন প্রজন্ম যারা এতে আকর্ষিত হতে না পারে, কারণ এই এই নেটওয়ার্কগুলো তো এখন এই আধুনিক যুগে সবার হাতেই রয়েছে, তো এই নেটওয়ার্কগুলোর একটা নিয়ন্ত্রিত বা একটা একটা ডিসিপ্লিনের মধ্যে এগুলির ব্যবহার যদি থাকে, তাহলে হয়তো এই সন্ত্রাস জঙ্গিবাদ এগুলা অনেকটাই ঠেকানো সম্ভব।
ধন্যবাদ আবু দারদা জুবায়ের। আমার আমার হাতে আর এক মিনিট সময় আছে, তৌফিক ইমরোজ খালেদি খুব সংক্ষেপে যদি বলেন যে নিয়ন্ত্রিত ব্যবহার কিভাবে নিশ্চিত,
আমাদের আমাদের আমার উপরে নিয়ন্ত্রণ যদি করতে দেওয়া হয় রাষ্ট্রকে, তখন রাষ্ট্র সাধারণত সেটা অপব্যবহার করে ফেলে। কাজেই এখানে কন্ট্রোল যেন না করা হয়, রেগুলেশন যেন হয়, সেই জন্য শিক্ষা দীক্ষার একটি প্রয়োজন আছে। একটি কথা তো সত্য, এটা আমাদের মানতে হবে, অনেকে হয়তো অফেন্ডেড হবেন আমার এই মন্তব্যে, যে আমাদের আমলাতন্ত্রের বুদ্ধিভিত্তিক উচ্চতা নিয়ে কিছু কথা আছে, শঙ্কা আছে। তারা পরিস্থিতি কতটা অনুধাবন করতে পারেন বা কত পারছেন বা শিখেছেন শিখছেন তা নিয়ে শঙ্কা করার মতো সন্দেহ কিন্তু দানা পাচ্ছে আমাদের।
জি ধন্যবাদ তৌফিকুল হক খালেদি, আসলে আমাদের শেষ করতে হচ্ছে। কৌশিক আহমেদ আপনার কাছেও আসতে পারছি না, তপতি বসু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, কথা হবে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।